বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الله ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 24 ডিসেম্বর, নয় পৌষ, এবং ফার্সি চার দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্ট ওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। দুই দলেরই বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের সামরিক বাজেট প্রস্তাবে ভেটো দিয়েছেন। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সরকারি কর্মকর্তা সহ যে কোনো ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে উল্লেখ করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার সাবমেরিন ঘায়েল করার ক্ষমতা আমাদের রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সাবমেরিনের উপস্থিতির খবরের প্রতিক্রিয়া জানাল ইরান। বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত। ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরনের সঙ্গে এটির মিল রয়েছে বলে জানালেন বিজ্ঞানীরা। ভারতে গণতন্ত্র নেই বলে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। গণতন্ত্র আছে বলে বিশ্বাসীরা স্বপ্নের জগতে বসবাস করছেন বলে মন্তব্য। এবং আরও একটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে দাবি। তিউনিশিয়া জানাল তেল আবিবকে স্বীকৃতি দেবে না তিউনিস। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যেসব দেশ ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি আজ একথা বলেন। আবদুল্লাহিয়ান বলেন, এ অঞ্চলে ইহুদিবাদীদের কোনো স্থান নেই। যেসব আরব নেতা দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে তারা নিজেরাও ক্ষতির শিকার হবে, কারণ এই দখলদার শক্তির সঙ্গে সম্পর্ক করার অর্থ হচ্ছে গোটা অঞ্চল অনিরাপদ করে তোলা। ইরান ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা করেন। ইরানের এই কর্মকর্তা বলেন, ইসলামী প্রজাতন্ত্র একমাত্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং বাইতুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী। তিনি বলেন, গুটি কয়েক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু করেছে তা হাস্যকর। এসব করে তারা কিছুই অর্জন করতে পারবে না। ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাইয়েদ আমির হোসেন কাজিজাদে হাশেমি বলেছেন, আমেরিকার পরমাণু শক্তিচালিত সাবমেরিন শিকারের সক্ষমতা ইরানের রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউএসএস জর্জিয়ার অবস্থানের খবরের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। নিউজ চ্যানেল রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, মার্কিন সাবমেরিনকে ঘায়েল করার সক্ষমতা ইরানের রয়েছে। এ কারণে পারস্য উপসাগরে আমেরিকার সাম্প্রতিক সামরিক তৎপরতার বিষয়ে তেহরান উদ্বিগ্ন নয়। পারস্য উপসাগরে বিদেশী শক্তির উপস্থিতি প্রসঙ্গে ইরানের ডেপুটি স্পিকার বলেন, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নতুন কিছু নয়। তিনি বলেন, যখন ইরানের হাতে প্রতিরক্ষা প্রযুক্তি ও অস্ত্র ছিল না, তখনই আমেরিকা ও ইসরায়েল কিছু করতে পারেনি, আর এখন তো ইরানের কাছে সব কিছুই আছে। হাশেমি বলেন, এর আগে আমরা আমেরিকার সর্বাধুনিক ড্রোন ধ্বংস করেছি, এখন প্রয়োজনে পারস্য উপসাগরের তলদেশে মার্কিন সাবমেরিনও শিকার করতে পারব। 2015 সালে ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে এই সমঝোতার কোনো ইতিবাচক বিকল্প নেই। জাতিসংঘে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত উলফ স্কুগ গতকাল নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, 12 বছরের বেশি সময় ধরে আলোচনার মাধ্যমে যে সমঝোতাটি অর্জিত হয়েছে তার কোনো ইতিবাচক বিকল্প নেই। নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে এই সমঝোতাকে আন্তর্জাতিক সমাজ সর্বোচ্চ পর্যায়ের আইনি বৈধতা দিয়েছে। এই সমঝোতার সুবিধা যাতে সব পক্ষ ভোগ করতে পারে সেজন্য তিনি সব দেশকে একটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন এবং তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে গত মাসের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ সমঝোতায় আমেরিকার ফিরে আসার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি উপসাগরীয় দেশগুলোকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে স্বাগত জানায় দোহা। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভ্রভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর সংলাপে থাকা এবং সংলাপ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কাতারের আগ্রহ রয়েছে, কারণ কাতারের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে। আব্দুর রহমান আল সানি আরও বলেন, ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসন করা উচিত এবং প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি কোনো দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করার নীতি পরিহার করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীরা। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা ভাইরাসের এই ধরনটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের মিল রয়েছে। সরকারি এ সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান আজ বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে BCSIR এর বিজ্ঞানীরা গত মাসে 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে 5টিতে করোনা ভাইরাসের নতুন এই ধরন শনাক্ত করেন। সম্প্রতি যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন যে একটি ধরন পাওয়া গেছে সেটি আগের ধরনটির তুলনায় 70% বেশি গতিতে ছড়ায় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ডক্টর সেলিম খান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসের সবশেষ যে সিকোয়েন্স করা হয়েছে তাতে ভাইরাসটির দুটো স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির ধরনে যে বৈশিষ্ট্য আছে সেটির সঙ্গে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে। BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আরও জানান, আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার থেকে এই নমুনাগুলো জেনোম সিকোয়েন্সের জন্য নেওয়া হয়েছিল। তবে কাদের কাছ থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল তা শনাক্ত করতে নমুনার তথ্য এরই মধ্যে ওই সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে করোনা নতুন করে আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আজ বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের বলেছেন, লন্ডন সহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। নোবেল করোনা ভাইরাসের পরিবর্তিত নতুন প্রজাতি ব্রিটেনের ভ্যাকসিন গবেষণাগার থেকে ছড়িয়ে থাকতে পারে। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আলাপের সময় একথা বলেছেন ব্রিটেনের একজন গবেষক। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা আলিরেজা ওহাবজাদে এক টুইটার পোস্টে বলেছেন, ব্রিটিশ গবেষণাগার থেকে নতুন প্রজাতির এই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। তবে তিনি বলেন, এই ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে এবং বিস্তার লাভ করেছে তা এখনও পরিষ্কার নয়। ইরানের এ কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে ব্রিটেনের কোনো ডাক্তারকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি। গত বছরের প্রথম দিকে যখন চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে, তখন ব্রিটেন একই ধরনের বক্তব্য দিয়েছিল। সে সময় ব্রিটিশ সরকার বলেছিল, উহানের এমন কোনো গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যেখানে ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিল। ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি করা নয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষকদের আন্দোলনের মধ্যে বিজেপি শাসিত হরিয়ানার সাতটি শহরে স্থানীয় সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 27 ডিসেম্বর ওইসব শহরে পৌর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, ফলে ফল ঘোষণা করা হবে 30 ডিসেম্বর। এই নির্বাচন হরিয়ানার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে বলে মনে করা হচ্ছে। কারণে বিরোধী বিভিন্ন দল থেকে ক্ষমতাসীন দল সকলেই রাজনৈতিক শক্তি প্রদর্শনে মাঠে নেমেছে। এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ভারতে গণতন্ত্রই নেই। যারা ভাবছেন এদেশে গণতন্ত্র আছে তারা স্বপ্নের জগতে বাস করছেন বলে তিনি মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল পুঁজিপতিদের জন্য কাজ করছেন। কৃষক, শ্রমজীবী অথবা মোহন ভাগবত যেই তার বিরোধিতা করবে তাকেই সন্ত্রাসী বলে চিহ্নিত করা হবে। তিনি আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তৈরি করা নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি তুলে দেওয়ার পরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আজ স্মারকলিপি প্রদানের সময় রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ এমপি এবং অধীর রঞ্জন চৌধুরী এমপি।
নরেন্দ্র মোদী জিকে খিলাফ খড়ে হতে হ্যাঁ, উনকে বারে মে কুছ না কুছ গলত বলতে রহতে হ্যাঁ। কিসান খড়ে হয়ে যায়গে তো কিসান কো আতঙ্কবাদী বলেন, মজদুর খড়ে হয়ে যায়গে তো মজদুর কো আতঙ্কবাদী বলেন, এক দিন আগে মোহন ভাগবত খড়ে হয়ে গেলে তো কেঙ্গে যে ভী আতঙ্কবাদী
বলছিলেন রাহুল গান্ধী এমপি। তিনি চীন সম্পর্কে আরো বলেন, সীমান্তে চীন বসে রয়েছে। এ সম্পর্কে রাহুল গান্ধী বলেন,
চায়না বর্ডার পে ব্যাঠা হ্যায়, চায়না নে হিন্দুস্তান কি হাজারো কিলোমিটার জমিন ছিন লি হ্যায়, প্রধানমন্ত্রী উনকে বারে মে কি নি কেতে উসকে বারে মে চুপ কিউ হ্যায়।
রাহুল বলেন, সীমান্তে চীন বসে রয়েছে, চীন ভারতের কয়েক হাজার কিলোমিটার জমি ছিনিয়ে নিয়েছে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে কোনো কথা বলেন না কেন, ওই বিষয়ে চুপ করে আছেন কেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দুর্বল করছেন বলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদ ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে আরও একটি মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে, তবে সে দেশটি পাকিস্তান নয়। ইসরায়েলের মন্ত্রী বলেন, তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পঞ্চম দেশ কোনটি হতে যাচ্ছে সে বিষয়ে আমেরিকায় ঘোষণা দেবে। আকুনিস পঞ্চম দেশটির নাম জানাতে অস্বীকার করেন, তবে তিনি বলেন যে প্রধানত দুটি দেশ আগ্রহী, এর মধ্যে একটি হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ, তবে সেটি সৌদি আরব নয়। তার এই মন্তব্যের পর ওমানের নামটি বড় হয়ে দেখা দিয়েছে। এদিকে তিউনিশিয়া বলেছে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান আগের মতোই আছে এবং ইহুদিবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তিউনিস। তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে তারা মরক্কোর পথ অনুসরণ করবে না। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত পরিবর্তন হচ্ছে তার কারণ ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ব্যাপারে তিউনিশিয়ার অনুসৃত নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে তিউনিশিয়া সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আগ্রহী হয়ে উঠেছে। এসব খবর নাকচ করে তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তিউনিস যে নীতি অনুসরণ করে এসব ভিত্তিহীন খবর, তার সাথে সাংঘর্ষিক। সাম্প্রতিক যুদ্ধে নাগর্নো কারাবাখের পুনরুদ্ধার হওয়া অঞ্চলের পুনর্গঠনের ব্যাপারে আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছে ইরান। বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সৈয়দ আব্বাস মুসাবি আজারবাইজানের উন্নয়ন সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উরখান মোহাম্মদাবের সঙ্গে সাক্ষাতের পর এখবর জানিয়েছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, নাগর্নো কারাবাখের মুক্ত অঞ্চল পুনর্গঠনে ইরানের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর সম্ভাব্য অংশগ্রহণের ব্যাপারে মোহাম্মদাবের সঙ্গে কথা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হুসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের $74,000 কোটি সামরিক বাজেট প্রস্তাবে ভেটো দিয়েছেন। দুই দলেরই বিরোধিতা উপেক্ষা করে এতে ট্রাম্পের ভেটো দেওয়ার কারণ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের $74,000 কোটি সামরিক বাজেট প্রস্তাবে ভেটো দিয়েছেন। মার্কিন কংগ্রেসে দুই দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে বাজেট প্রস্তাব পাশ হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো দিয়ে প্রমাণ করলেন, এমনকি ক্ষমতার শেষ মুহূর্তেও তিনি নিজের অবস্থান থেকে পিছু হটতে প্রস্তুত নন। বিভিন্ন কারণে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে এ ধরনের সামরিক বাজেট পাশের বিরোধী। তিনি এতে ভেটো দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তিনি অভিযোগ করে বলেছেন, নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের দাসপ্রথার যুগের যেসব জেনারেলের নামে সামরিক ঘাঁটির নামকরণ করা হয়েছিল তাতে পরিবর্তন আনা হয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সময় জেনারেলদের নামে যে কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে তা যেন বহাল থাকে। সামরিক বাজেটে ভেটো দেওয়ার আরেকটি কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এমনভাবে এ বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে যা কিনা কেবল চীনের স্বার্থ রক্ষা করবে। তিনি কংগ্রেসকে লেখা চিঠিতে দাবি করেছেন, আমার পররাষ্ট্রনীতিতে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে যে অগ্রাধিকার দেওয়া হয়েছিল নতুন এই প্রস্তাবে সেটাকে উপেক্ষা করা হয়েছে। আগেই তিনি বলেছিলেন, আমাদের প্রতিরক্ষা বাজেটে সবচেয়ে বেশি লাভবান হবে চীন, আর এ কারণে আমি তাতে ভেটো দেব। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই বাজেটে পূর্ব এশিয়ার বিশেষ করে দক্ষিণ চীন সাগর এলাকায় চীনের প্রভাব রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য চীনের ব্যাপারে চরম বিদ্বেষের কারণেই ট্রাম্প এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। ট্রাম্প ভেটো দেওয়ার আরেকটি কারণ হচ্ছে এতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা হ্রাসের পথে বাধা সৃষ্টি করবে। যদিও ট্রাম্প চান সেনা সংখ্যা কমিয়ে আনতে, কিন্তু মার্কিন কংগ্রেসের বেশিরভাগ সদস্য আফগানিস্তানের সেনা মোতায়েনের পক্ষেই মত দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী বছরের সামরিক বাজেটে ভেটো দেয় ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের পক্ষ থেকেই তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছেন। ডেমোক্রেট দলের সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, জাতীয় নিরাপত্তা দুর্বল করে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কার্যকলাপ অবসানের অপেক্ষায় আছি। তবে ট্রাম্পের ভেটো বাতিল করার জন্য কংগ্রেসের সামনে 3 জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। ডেমোক্রেট দলের অন্তত 80% কংগ্রেস সদস্য যদি প্রস্তাবকে সমর্থন দেয় তাহলে ট্রাম্পের ভেটো বাতিল হয়ে যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। দুর্নীতির অভিযোগে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে দুর্নীতি দমন সংস্থা দুদক। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সরকারি কর্মকর্তা সহ যে কোনো ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন দুদক জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে উল্লেখ করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে কারাগারে আটক বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ অর্থ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। গত 29 অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এই তলবাদেশে বলা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জি কে শামীম সহ বিভিন্ন আসামির সঙ্গে আতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়া সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সে অভিযোগের বিষয়ে বক্তব্য দেবার জন্য 4 নভেম্বর সকাল 10টায় জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি এবং চাহিদামতো নথি ও পত্রসহ তাকে হাজির হবার জন্য অনুরোধ করা হয়। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত 1 নভেম্বর রিট দায়ের করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রূপা। উল্লেখ্য, গত 3 ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই মর্মে রায় দেন যে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সরকারি কর্মকর্তা সহ যে কোনো ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে। এ রায় অনুযায়ী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রূপাকে এখন তলবাদেশ পালন করে দুদকে হাজির হতেই হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ প্রসঙ্গে মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে বলেছেন,
না, এটা তো আমাদের আইনেই বলা আছে যে আপনার দুদকে যদি যে কোনো অভিযোগ যায় সেক্ষেত্রে তারা নোটিশ দিতে পারে। আপিল বিভাগ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে না, দুদক যদি অভিযোগ আসে সেখানে তাদেরকে নোটিশ দিতে পারবে, ডাকতে পারবে, এটা তো সেটেল ম্যাটার। অতএব এটা তো ডাকতেই পারবে এবং ডাকলে তাদেরকে যেতে হবে।
রিট আবেদনে আদালতের উপর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ, জেডাই খান পান্না এবং অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।
প্রতিবেদনটি শুনলেন। আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছ। তিনি ছিলেন 11 শতাব্দীতে পারস্য, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলের শাসক। সুলতান মাহমুদের এক গোলামের নাম ছিল আয়াজ। সে ছিল একজন কৃষ্ণাঙ্গ ক্রীতদাস। আয়াজ ছিল খুব বুদ্ধিমান, কর্মঠ ও চরিত্রবান। বহুমুখী প্রতিভার অধিকারী আয়াজ একসময় সুলতানের একান্ত ব্যক্তিগত গোলামে পরিণত হয়।
আয়াজের প্রতি সুলতানের গভীর ভালোবাসা ও স্নেহ দেখে অনেকেই তার প্রতি ঈর্ষা ও বিদ্বেষপরায়ণ হয়ে ওঠে। কিন্তু সুলতান একদিন প্রমাণ করে দেন যে বুদ্ধিমত্তা, সততা, চিন্তা চেতনা ও কাজকর্মের কারণেই আয়াজ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। ফলে আয়াজের ব্যাপারে সবার ভুল ভাঙে।
আজকের আসরে আমরা সেই ঐতিহাসিক ঘটনাটি তোমাদেরকে শোনাব। এছাড়া থাকবে ইরানি শিশু কারীদের কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশি দুই বন্ধুর কণ্ঠে একটি কবিতা ও গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তো প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনা যাক। মিশরের বিখ্যাত কারী আব্দুল বাসিত আব্দুল সামাদের অনুকরণে ইরানের খোরাসান রাজাবি প্রদেশের শিশু কারী সিনা ফাতিহ তেলাওয়াত করছেন সূরা আত তারিখ থেকে।
বন্ধুরা, শিশু কারীদের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলে এবার গল্পটি শোনা যাক।
একবার সুলতান মাহমুদ শিকারে বের হবার সিদ্ধান্ত নিলেন। তিনি তার আমির, ওমরাহ ও সভাসদদের 20 জনকে দাওয়াত করলেন এবং সবাইকে তৈরি থাকার জন্য বললেন। পরের দিন শিকারের উদ্দেশ্যে সুলতান রওনা হলেন। শহর থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে তারা দেখতে পেলেন যে তাদের আগে আগে সুলতানের কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোড়া চালাচ্ছে আয়াজ। একজন কৃষ্ণাঙ্গ গোলাম তাদের আগে আগে ও সুলতানের পাশাপাশি চলায় তারা বিরক্ত হলেন। পরস্পর বলতে লাগলেন,
এই দেখ দেখ, আমাদের মতো এত জ্ঞানী গুণী ও বুদ্ধিমান লোক থাকতে সুলতান কেন যে একজন কৃষ্ণাঙ্গ গোলামকে শিকারের ময়দানে নিয়ে এসেছে তা তো বুঝতে পারছি না। এর একটা বিহিত করতেই হবে, কি বলিস?
এরপর তারা নিজেদের মধ্যে পরামর্শ করে এক আমিরকে সুলতানের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সুলতানকে কি বলতে হবে তাকে তাও বুঝিয়ে দেয়া হল। নির্বাচিত লোকটি ঘোড়া হাঁকিয়ে সামনে গেলেন এবং সুলতানের অনুমতি নিয়ে তার পাশাপাশি চলতে লাগলেন। এক পর্যায়ে তিনি সুলতানকে বললেন,
হুজুর, আমরা যদি জানতে পারতাম যে আয়াজের প্রতি সুলতানের স্নেহের কারণ কি, তাহলে হয়তো বিরক্ত হতাম না। কিন্তু এই যে অকারণে তাকে সম্মান করা হচ্ছে, এর ফলে সুলতানের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা ও আকর্ষণ কমে যেতে পারে। যে
এ কথা শুনে সুলতান মাহমুদ বললেন,
আপনারা যেহেতু আয়াজকে মেনে নিতে পাচ্ছেন না, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। যদি আমার ভুল হয়ে থাকে তবে আমি তা জেনে যাব, আর যদি আমি সঠিক কাজ করে থাকি তাহলে আপনারা নিজেদের ভুল বুঝতে পারবেন।
এই বলে সুলতান হুকুম দিলেন সবাইকে দাঁড়িয়ে যেতে। এরপর তিনি মাঠের ডান দিকে বেশ কিছু দূরের একটি গাছ দেখিয়ে আয়াজকে বললেন,
এই আয়াজ শোন, ওই গাছটি দেখছিস তো তুই, দৌড়ে ওই গাছের তলায় গিয়ে গাছের দিকে মুখ করে দাঁড়াবি। যখন তরবারি ও বর্ষার শব্দ পাবি কেবল তখনই তোর তরবারি গাছের তলায় রেখে ছুটে আসবি আমার কাছে।
আয়াজ জো হুকুম বলেই তার ঘোড়া ছুটাল গাছের দিকে। সুলতান মাহমুদ এ সময় আমির ও সেনাপতিদের উদ্দেশ্যে বললেন,
শুনুন, আপনারা সবাই আমার কাছে প্রিয় ও সম্মানিত। আজ আমরা সবাই মিলে একটি সমস্যার সমাধান করতে চাই। আপনারা এক কাজ করুন, আপনাদের মধ্য থেকে এমন একজনকে আমির নির্বাচিত করুন যার উপর আপনাদের বিশ্বাস আছে। এ কাজটি খুব দ্রুত শেষ করুন।
এরপর সবাই মিলে সেই ব্যক্তিকেই আমির নির্বাচিত করলেন, যিনি এর আগে সবার পক্ষ থেকে আয়াজের ব্যাপারে সুলতানের কাছে অভিযোগ করেছিলেন। সুলতান নবনির্বাচিত আমিরকে নিয়ে 50 কদম দূরে সরে গেলেন। এরপর বললেন,
ওই যে দূরের রাস্তা ধরে একটি কাফেলা পথ চলছে, আমি জানতে চাই কাফেলাটি কোথা থেকে এসেছে, দ্রুত সেখানে গিয়ে খবর নিয়ে আসুন।
সুলতানের নির্দেশ শুনে আমির দ্রুত ঘোড়া ছুটালেন কাফেলার উদ্দেশ্যে। কাফেলার কাছে গিয়ে কাফেলার প্রধানের কাছ থেকে প্রশ্নের জবাব নিয়ে ফিরে এসে সুলতানকে জানালেন,
মহামান্য সুলতান, কাফেলাটি খোরাসান থেকে এসেছে।
বুঝতে পেরেছেন কি তারা কোথায় যাচ্ছে?
জিজ্ঞেস করিনি তো সুলতান।
বেশ ভালো কথা, আপনি আমার কাছেই দাঁড়িয়ে থাকুন।
সুলতান মাহমুদ এবার আরেকজন আমিরকে ডেকে বললেন,
আচ্ছা ওই যে কাফেলাটি দেখছেন, দ্রুত সেখানে গিয়ে খোঁজ নিয়ে আসুন, তারা কোথায় যাচ্ছে।
আমির দ্রুত ছুটে গিয়ে খোঁজ নিয়ে এসে সুলতানকে জানালেন, কাফেলাটি মদিনা যাচ্ছে। সুলতান জানতে চাইলেন,
আচ্ছা কাফেলায় কতজন লোক রয়েছে?
তা তো জিজ্ঞেস করিনি সুলতান।
ঠিক আছে, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন।
এরপর সুলতান তৃতীয় আমিরকে ডেকে আনলেন এবং বললেন,
এই যে আপনি শুনুন, আপনি দেখুন তো ওই যে কাফেলাটি দেখছেন, সেখানে গিয়ে দেখে আসুন কতজন লোক আছে ওই কাফেলায়।
আমির দ্রুত সেখানে গেল এবং ফিরে এসে সুলতানকে জানাল, কাফেলায় 180 জন লোক রয়েছে। সুলতান এবার জিজ্ঞেস করলেন,
আচ্ছা তারা কি ব্যবসায়ী নাকি মুসাফির, মদিনায় কি নিয়ে যাচ্ছে?
তাও তো জিজ্ঞেস করিনি হুজুর।
ঠিক আছে, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন।
এভাবে সুলতান একে একে প্রত্যেক আমিরকে ডেকে একটি করে প্রশ্ন সহ কাফেলার কাছে পাঠালেন এবং আমিরগণ যার যার প্রশ্নের জবাব এনে সুলতান মাহমুদকে জানালেন। সুলতানের পর সবাইকে উদ্দেশ্য করে বললেন,
দেখুন এখন আমরা আসল বিষয়ে আসব। আপনারা সবাই মিলে পরস্পরের তরবারি ও বর্শাগুলোতে আঘাত হানুন যাতে শব্দ শুনে আয়াজ ফিরে আসে।
সুলতানের হুকুমে সবাই তাই শুরু করলেন। ওদিকে আয়াজ শব্দ শোনা মাত্র দ্রুত গাছের তলা থেকে ছুটে এলো দলের কাছে। সুলতান সবার সামনেই বললেন,
আয়াজ, ওই যে একটি কাফেলা পথ চলছে, আমি জানতে চাই কাফেলাটি কোত্থেকে এসেছে এবং কোথায় যাবে, যাও দ্রুত খবর নিয়ে এসো।
আয়াজ ঘোড়া হাঁকিয়ে ছুটে গেল কিন্তু অন্যদের চেয়ে কিছু সময় দেরিতে ফিরে এলো। এরপর সুলতানকে লক্ষ্য করে বলল,
সুলতানের মঙ্গল হোক, কাফেলাটি খোরাসান থেকে মদিনার দিকে যাচ্ছে।
আচ্ছা বুঝতে পেরেছিস ওখানে কতজন লোক আছে?
জি, জিজ্ঞাসা করেছি 170 জন পুরুষ ও 10 জন মহিলা আছে সেখানে।
বলতো তারা ব্যবসায়ী নাকি মুসাফির?
কিছু সংখ্যক মুসাফির হজ করতে যাচ্ছে আর বেশিরভাগই ব্যবসায়ী।
খুবই ভালো হতো যদি জিজ্ঞেস করতে তারা মদিনায় কি নিয়ে যাচ্ছে।
জিজ্ঞেস করেছি, তাদের কাছে রেশমি কাপড়, খোরাসানি ফরাস গালিচা, পাথরের থালা বাসন, পেস্তাবাদাম ও বিভিন্ন শুকনো ফলমূল রয়েছে।
তুমি কি তাদেরকে জিজ্ঞেস করেছিলে তারা কবে রওনা হয়েছে?
নিশ্চয়ই, তারা রজব মাসের 7 তারিখে রওনা হয়েছে। 2 মাস যাবত পথ চলছে এবং 1 সপ্তাহ রেই শহরে কেনাকাটার জন্য অবস্থান করছে।
ঠিক আছে, বেশ ভালো কথা। তোর তরবারি কোথায়?
ওই গাছের ডালে ঝুলিয়ে রেখেছি।
শীঘ্রই তরবারি নিয়ে আয়, রওনা হতে হবে।
আয়াজ দূরে চলে যেতেই সুলতান মাহমুদ গজনভি আমিরকে বললেন,
আপনাদেরকে একটা কথা অবশ্যই বলা প্রয়োজন। আয়াজকে কেন ভালোবাসি আপনারা তার কারণ জানতে চেয়েছেন, আর পরীক্ষার ফলাফলও আপনারা দেখেছেন। আপনারা 20 জন আমির, ওমরা ও সেনাপতি ছিলেন, অন্যদিকে আয়াজ এক কাফরি গোলাম। আমি আপনাদের প্রত্যেককে এক একটি প্রশ্ন দিয়ে পাঠিয়েছিলাম যা আয়াজ জানত না, কিন্তু আয়াজ যেভাবে অনুসন্ধান করে তথ্য নিয়ে এসেছে আপনারাও তা করতে পারতেন, কিন্তু তা করেননি। শুধু যার যার প্রশ্নের জবাবই এনেছেন। আমি চাই না আপনাদের কাউকে অপমান করতে। আপনারা প্রত্যেকেই বিভিন্ন কাজের দক্ষতা ও ক্ষমতা রাখেন যা আয়াজের নেই, তবে সে যে কাজ জানে ও যা তার পক্ষে সম্ভব তা সঠিক ও পূর্ণাঙ্গভাবেই করে থাকে। এর পরও কি ব্যাখ্যার প্রয়োজন আছে?
সুলতানের কথা শুনে আমিরদের দলনেতা বললেন,
না সুলতান, আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমরা স্বীকার করছি সুলতান সঠিক পথেই আছেন। যে কোনো লোক তার কাজ যত ছোট ও গুরুত্বহীনই হোক না কেন, যদি তা সঠিক ও পূর্ণাঙ্গভাবে আঞ্জাম দেয়, তাহলে স্থান কাল ভেদাভেদে সে প্রিয় ও সম্মানিত হবেই, এবং তাই হওয়া।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি কবিতা, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা তালগাছ কবিতাটি আবৃত্তি করেছে ছোট্ট বন্ধু রেহনুমা তাবাসসুম।
আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত তালগাছ কবিতাটি। ঝাঁকড়া চুলো তালগাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই। একটুখানি ঘুমায় না তোর পণ্ডিত মশাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? মাথায় তুলে পাত্তারি তোর কি ছাই বকিস বকর বকর? আমতা আমতা করে নামতা পড়িস কি সদাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? তালগাছ তোর মাথার কোলে বাবুই পাখির বাসা ঝোলে, কোচর ভরা মুড়ি যেন দে না দুটি খাই। তুই দাঁড়িয়ে কেন ভাই? পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে, ঠুকরে আড়াত দেয় কি মাথায় পাতা নাড়িস তাই? তুই দাঁড়িয়ে কেন ভাই?
রেহনুমার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করব রিদম কালচারাল একাডেমির শিশু শিল্পীদের গাওয়া একটি গান শুনিয়ে। মহান আল্লাহর প্রশংসামূলক গানটি তোমরা শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
খুব সকালে পাখির গলে যার গুণ গান রটে, সাঝের বেলা তারার মেলা তার নিয়ামত বটে।
খুব সকালে পাখির গলে যার গুণ গান রটে, সাঝের বেলা তারার মেলা তার নিয়ামত বটে। খুব সকালে পাখির গলে যার গুণ গান রটে, সাঝের বেলা তারার মেলা তার নিয়ামত বটে। সে যে লালনকারী পালনকারী সারা ভুবন ময়, তোমার আমার বেঁচে থাকা যার করুণাই হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে,
সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে।
দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরা।
দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরা। দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরা। কেসে কার শরণে যাই কেটে যায় হৃদয়ের ভয়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে।
সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কুঞ্জ।
সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কুঞ্জ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ২৪ ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান প্রধানমন্ত্রীর, দৈনিক ইত্তেফাক। শিশু পর্নোগ্রাফিতে নাম আসছে বাংলাদেশিদেরও, দৈনিক প্রথম আলো। বিএনপি এখন কুলহারা নৌকার মাঝি, দৈনিক কালের কণ্ঠ। বাংলাদেশেও নতুন ধরনের করোনা, ব্রিটেনের সঙ্গে মিল, দৈনিক যুগান্তর। ভারতের কৃষকদের কম্বল পাঠানোর অনুমতি চেয়ে হাইকমিশনকে জাফরুল্লাহর চিঠি, দৈনিক মানব জমিন। এবং যুগে যুগে ধর্ম প্রচারকগণ অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, বলেছেন ফখরুল, দৈনিক নয়াদিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণী পাননি মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। হরিয়ানার মুখ্যমন্ত্রীর কনভয় আটক, খুনের চেষ্টার চার্জ ১৩ কৃষকের বিরুদ্ধে, দৈনিক আজকাল। এবং করোনার নতুন স্ট্রেইন অন্ধ্রপ্রদেশের মহিলার শরীরে, আক্রান্ত অবস্থায় ট্রেনে ওঠায় তীব্র আতঙ্ক, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান প্রধানমন্ত্রীর, দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্্রী শেখ হাসিনা। সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাবুসওগ্লু বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বেশি বিনিয়োগের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান।
দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, শিশুদের দিয়ে যৌন দৃশ্য ধারণ বা শিশু পর্নোগ্রাফি এবং তার ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পেছনে বাংলাদেশের কারা জড়িত সে বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের তথ্য অনুযায়ী শিশুদের দিয়ে যৌন দৃশ্যে কাজ করানো, তাদের যৌন নিপীড়নের ছবি এবং ভিডিও ধারণ এবং তা আদান প্রদানের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এনসিএমসির ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যটি 2019 সালের। শিশুর যৌন নির্যাতন বন্ধ, শিশু পর্নোগ্রাফি নির্মূল সহ শিশুদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে নিবন্ধন করা প্রতিষ্ঠান যেমন ফেসবুক, গুগল, মাইক্রোসফট তাদের নেটওয়ার্কে শিশুদের যৌন কাজে ব্যবহার, যৌন নিপীড়ন সংক্রান্ত যে কোনো তথ্য এনসিএমইসিকে প্রাতিষ্ঠানিকভাবে জানায়।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপি এখন কুলহারা নৌকার মাঝি, আর পথহারা পথিকের মতো তারা সরকারের অর্জনে চরম পরশ্রী কাতর, তারা সরকারের কোনো উন্নয়ন দেখতে পান না। আজ বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশংসা চলছে তখন বিএনপি প্রকাশ করেছেন সংশয়। তারা বলেন, সরকার নিজেরাই রোল মডেল বলছে, বিএনপির এসব বানানো গল্প। বিএনপি এখন কুলহারা নৌকার মাঝি, আর পথহারা পথিকের মতো তারা সরকারের অর্জনে চরম পরশ্রী কাতর।
বাংলাদেশেও নতুন ধরনের করোনা ব্রিটেনের সঙ্গে মিল, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, করোনার নতুন একটি ধরন শনাক্ত করার কথা জানিয়েছেন বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর এর বিজ্ঞানীরা, যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের কোভিড নাইন্টিন রোগের সাদৃশ্য রয়েছে। বিবিসি বাংলার খবরে এমন তথ্য মিলেছে। বিসিএসআইআর বিজ্ঞানীরা গত মাসে 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে 5টিতে করোনার নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন যে একটি স্ট্রেইন পাওয়া গেছে সেটি আগের স্ট্রেইনটির তুলনায় 70% বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে।
দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, ভারতের দিল্লিতে শীতার্থ কৃষকদের জন্য কম্বল পাঠাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এর জন্য অনুমতি চেয়ে তিনি দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে চিঠি দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন। চিঠিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, মিস্টার বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট যা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।
দৈনিক আনন্দবাজার পত্রিকার এক খবরে লেখা হয়েছে, বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণী জানানো হয়নি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ব্রাত্যর অভিযোগ, সেখানে আমন্ত্রণী পাননি মমতা। বিশ্বভারতীর প্যাডে লেখা 4 ডিসেম্বরের একটি চিঠি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা ওই চিঠি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্যকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, সেই চিঠির কোনো প্রাপ্তি স্বীকার করা হয়েছিল কি? ওই চিঠির প্রাপ্তি স্বীকারের নথি আছে কি? উপাচার্য নিজেই সই করে নিজের কাছে ওই চিঠি রেখে দিয়েছিলেন কিনা? অনুষ্ঠানের আগে রাতে মুখ্যমন্ত্রীকে আলাদা করে অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল বলেও কিছু সাংবাদিক দাবি করেন। তার উত্তরে ব্রাত্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানানোর এটা কোনো নিয়ম হলো? এভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়?
দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয় যখন আম্বালা দিয়ে যাচ্ছিল তখন কালো পতাকা দেখান কয়েকজন কৃষক, সরকার বিরোধী স্লোগান তোলেন, কয়েক জায়গায় রাস্তায়ও আটক করেন। মঙ্গলবারের ঘটনা। এবার এই ঘটনায় ১৩ জন কৃষকের বিরুদ্ধে মনোহরলাল খাট্টারকে খুনের চেষ্টায় মামলা আনল হরিয়ানা পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। মঙ্গলবার আম্বালায় পূর্বভোটের প্রচারে গিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। অগ্রসেন চকে তাঁর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখান কৃষকরা। পুলিশ জানিয়েছে কয়েকজন কৃষক লাঠি উঠে হামলার চেষ্টা করেছেন, কিছু জায়গায় কনভয়ের পথ আটকের চেষ্টা করেন কৃষকরা, তার জেরে চার্জ আনল পুলিশ।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, ভারতে এখনও কারো শরীরে ব্রিটেনের নতুন করোনা ভাইরাসের সংক্রমণের দেখা মেলেনি, এমনটাই জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশের বিজয় ওয়াড়ার এক মহিলার দেহে সেই নতুন স্ট্রেইনের সন্ধান মিলেছে বলে দাবি উঠেছে, যা ঘিরে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রির বাসিন্দা ওই মহিলা লন্ডন থেকে বিমানে দিল্লি পৌঁছেন মঙ্গলবার। পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত, কিন্তু তার আগেই বিমানবন্দর থেকে পালিয়ে যান ওই মহিলা, যা থেকে ছড়াচ্ছে আতঙ্ক। মহিলার অন্তর্ধানের খবর পেতেই শুরু হয় খোঁজ। আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত খবর। ইরানে করোনা ভাইরাসের মৃত্যু আরও কমেছে। আজ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘন্টায় ইরানে ১৫২ জন মারা গেছেন, গতকাল মৃত্যু হয়েছিল ১৫৩ জনের। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার সাবমেরিন ঘায়াল করার ক্ষমতা আমাদের রয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সাবমেরিনের উপস্থিতির খবরের প্রতিক্রিয়া জানাল ইরান। বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত, ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরনের সঙ্গে এর মিল রয়েছে বলে জানালেন বিজ্ঞানীরা। ভারতে গণতন্ত্র নেই বলে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। গণতন্ত্র আছে বলে বিশ্বাসীরা স্বপ্নের জগতে বসবাস করছেন বলে মন্তব্য। এবং আরও একটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে দাবি, তিউনিশিয়া জানাল তেল আবিবকে স্বীকৃতি দেবে না তিউনিস। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.